ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে সব শ্রোতাকে স্বাগত জানাচ্ছি, আমি আহসানুল হক। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ওয়াশিংটনে এখন রবিবার দুপুর, বাংলাদেশে এবং ভারতে এখন রবিবার রাত। আজকের অনুষ্ঠানে বিশেষ বিশেষ খবরের মধ্যে থাকছে ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।
যুক্তরাষ্ট্র এই ঘটনাগুলোকে কাপুরুষোচিত উল্লেখ করে এ ধরনের ঘটনা প্রত্যাখ্যানকারী বাংলাদেশিদের পাশে থাকার ঘোষণা দিয়েছে।
কলকাতা থেকে গৌতম গুপ্ত।
অসহিষ্ণুতা ও ধর্মান্ধতার বিরুদ্ধে প্রতিবাদ ক্রমেই ভাষা পাচ্ছে।
ঢাকা থেকে আরেকটি রিপোর্ট।
মানবতা বিরোধী অপরাধের বিচার নিয়ে মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল দেয়া বিবৃতির জবাব দেবে বাংলাদেশ সরকার।
তবে সবকিছুর আগে বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি সুগুপ্তা নসরিন কুইন। রবিবার মোগাদিসুতে একটি হোটেলে মারাত্মক আক্রমণের দায় স্বীকার করেছে সোমালি চরমপন্থী গ্রুপ আল শাবাব। ওই আক্রমণে অন্তত 11 জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে আছেন হোটেলের মালিক, একজন সামরিক কমান্ডার এবং একজন সাংবাদিক। সোমালি নিরাপত্তা বিষয়ক মন্ত্রী আব্দুর রাজ্জাক ওমর মোহাম্মদ ভয়েস অফ আমেরিকাকে বলেছেন যে 5-6 জন আল শাবাব আক্রমণকারী দুটি গাড়ি বোমা ব্যবহার করে সোমালিয়ার রাজধানীতে সাহাফি হোটেলের হামলায়। তিনি বলেন, নিরাপত্তা বাহিনী সব কজন হামলাকারীকে হত্যা করেছে। কর্তৃপক্ষ বলেছে, ভবনের প্রবেশ পথে খুব ভোরে চরমপন্থীরা গাড়ি বোমা বিস্ফোরিত করে, তারপরেই বন্দুকধারীরা হোটেলে ঢুকে যায়। সরকারি কর্মকর্তারা এবং ব্যবসা মহলের নির্বাহী কর্মকর্তারা ওই হোটেলে সবসময় যান। প্রত্যক্ষদর্শীরা হোটেলের ভেতরে গুলি চালনার শব্দ শুনেছে। তুরস্কের ভোটাররা রবিবার 5 মাসে এই দ্বিতীয়বারের মতো নতুন সংসদীয় নির্বাচনে ভোট দিতে যাচ্ছেন। দেশের ক্ষমতাসীন দল সংখ্যাগরিষ্ঠতা ফিরে পাবে কিনা সেটা দেখা যাবে এই নির্বাচনে। প্রেসিডেন্ট রেচেপ তাইয়েপ এরদোয়ান নতুন নির্বাচনের ডাক দেন যখন তার জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি AKP 13 বছরে এই প্রথম জাতীয় পরিষদে সংখ্যাগরিষ্ঠতা হারায় এবং প্রধানমন্ত্রী আহমেদ দাভুটোগ্লু সংসদে 3 বিরোধী দলের কোনোটার সঙ্গেই নির্বাহী জোট গঠন করতে ব্যর্থ হন। দুর্বল অর্থনীতি, সরকার ও কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি PKK-এর মধ্যে সহিংসতা এবং সন্ত্রাসী আক্রমণের মাঝে এই পুনর্ভোটগ্রহণ হচ্ছে। শনিবার মিশরের সাইনাই উপদ্বীপে যে রুশ বিমান বিধ্বস্ত হয় তাতে 224 জন প্রাণ হারায়। রাশিয়ায় রবিবার জাতীয় শোক দিবস পালন করছে। মেট্রোজেট চার্টার ফ্লাইটে প্রায় সকল যাত্রী ছিলেন রুশ পর্যটক। তারা মিশরের বিনোদনের শহর শর্ম আল শেখ থেকে সেন্ট পিটার্সবার্গে ফিরে যাচ্ছিলেন। যারা মারা গেছেন তাদের মধ্যে 3 জন ইউক্রেনের নাগরিক ছিলেন। জরুরি বিভাগের কর্মীরা অন্তত 229 জনের দেহ পেয়েছে। উদ্ধারকর্মীরা বিমানের 2টি ব্ল্যাক বক্সও পেয়েছে। ওই ব্ল্যাক বক্সগুলোতে বিমানের ফ্লাইটের তথ্য এবং বৈমানিকদের কথোপকথন রেকর্ড করা থাকে। মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাতা আল সিসি রবিবার বলেছেন, তদন্ত সম্পন্ন করতে কয়েক মাস সময় লাগতে পারে। মানবতা বিরোধী অপরাধের বিচার নিয়ে মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের দেয়া বিবৃতির জবাব দেবে বাংলাদেশ সরকার। রিপোর্ট পাঠিয়েছেন এ নিয়ে ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরী।
মানবতা বিরোধী অপরাধের বিচার নিয়ে মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল দেয়া বিবৃতির জবাব দেবে বাংলাদেশ সরকার। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম রোববার এক সংবাদ সম্মেলনে বলেছেন, অ্যামনেস্টির ওই বিবৃতি অগ্রহণযোগ্য। বিবৃতিতে স্বাধীনতাকে এবং মুক্তিযোদ্ধাদেরকে অবমাননা করা হয়েছে। সরকার অ্যামনেস্টির রিপোর্টের বিস্তারিত পরীক্ষা করে শক্ত জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ওই সংবাদ সম্মেলনে বলেন, অ্যামনেস্টির বিবৃতির বিরুদ্ধে যা যা করা দরকার তাই অবশ্যই করা হবে। মানবতা বিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামাত নেতা আলী হাসান মোহাম্মদ মুজাহিদের বিচার প্রক্রিয়া মারাত্মক ত্রুটিপূর্ণ বলে সম্প্রতি অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের এক বিবৃতিতে বলা হয়েছিল। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
বাংলাদেশ, ভুটান, ইন্ডিয়া, নেপাল BBIN সড়ক পরিবহন চুক্তি অনুযায়ী ভারত বাংলাদেশ সড়ক পরিবহনে পণ্য পরিষেবার পরীক্ষামূলক যাত্রার আজ সূচনা হলো কলকাতায়। জানাচ্ছেন কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়।
ঢাকা হয়ে কলকাতা থেকে আগরতলা পণ্য পরিষেবা পরীক্ষামূলক ভাবে চালু হলো আজ কলকাতায়। রাজ্যের প্রশাসনিক সদর দপ্তর নবান্নের সামনে থেকে আজই পণ্যবাহী ট্রাকের আনুষ্ঠানিক সূচনা করেন কেন্দ্রীয় সড়ক পরিবহন দপ্তরের সচিব বিজয় চেব্বার। উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহন সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় ও বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার মইনুল কবির। এছাড়াও যুগ্ম সচিব নীরজ ভার্মা ও রাজ্যের বণিক সভার প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। এই উপলক্ষে এক সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় সড়ক পরিবহন সচিব বলেন, বিবিআইএনএর চুক্তি বাস্তবায়নে ভারত সচেষ্ট। দীর্ঘ পথের এই পণ্য পরিষেবা ব্যবস্থায় উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে পণ্য আদান প্রদান আরো সহজ হবে বলে তিনি মন্তব্য করেছেন। কেন্দ্রীয় সরকারের সার্ক গোষ্ঠীভুক্ত দেশগুলির সঙ্গে বাণিজ্য সম্পর্কের উন্নতির ক্ষেত্রে এটি একটি নতুন ধাপ বলেও তিনি উল্লেখ করেন। পরমাশিস খোস্টায়, ভয়েস আমেরিকা, কলকাতা।
এই অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
অসহিষ্ণুতা ও ধর্মান্ধতার বিরুদ্ধে প্রতিবাদ ক্রমশে ভাষা পাচ্ছে ভারতে। কলকাতা থেকে এর উপর রিপোর্ট পাঠিয়েছেন গৌতম গুপ্ত।
বিজেপি সরকারের আমলে ধর্মীয় গোঁড়ামি ও অসহিষ্ণুতার ক্রমবর্ধমান আবহের বিরুদ্ধে ক্রমেই প্রবল হচ্ছে প্রতিবাদী কণ্ঠস্বর। স্বয়ং রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় দিন পনেরোর মধ্যেই এই তৃতীয়বার স্মরণ করিয়ে দিলেন ভারতবর্ষের বহুত্ববাদের ঐতিহ্য। 77টি ধর্ম ও 122টি ভাষাভাষী প্রায় 130 কোটি মানুষের এই দেশকে ঐক্যে বেঁধে রেখেছে সহনশীলতার আদর্শ, তা যেন নষ্ট না হয়। রিজার্ভ ব্যাংকের গভর্নর রঘুরাম রাজন বললেন, বিতর্ক কিংবা মতভেদ থাকতেই পারে, সেটা মেনে নিতে হবে। আমেরিকায় তো একসময় বিদ্রোহী তরুণেরা জাতীয় পতাকা পুড়িয়েছে প্রতিবাদ জানাতে, সমাজ ক্রমে তা উপেক্ষা করেছে, আজ আর তাই কেউ পতাকা পোড়ায় না। প্রখ্যাত ইনফোসিস সংস্থার প্রতিষ্ঠাতা এনআর নারায়ণমূর্তি বলেছেন, আজকের ভারতের সংখ্যালঘুরা ভীত সন্ত্রস্ত, সরকারের কর্তব্য এই ভীতির পরিবেশকে দূর করা, তবেই তো দেশের প্রতিটি নাগরিক নিশ্চিন্তে নির্ভয়ে দেশের উন্নয়নের জন্য কাজ করবেন। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
দক্ষিণ কোরিয়া, চীন এবং জাপানের নেতারা তাদের বার্ষিক ত্রিপক্ষীয় শীর্ষ সম্মেলন আবার শুরু করতে সম্মত হয়েছেন। কয়েক দশক ধরে তাদের মধ্যে যে বিরোধ চলছে তা উপেক্ষা করেই তারা শীর্ষ সম্মেলন করছেন। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক গিয়ন হাই 212 সালের পরেই প্রথম রবিবার সোলে বৈঠকের আয়োজন করেন। জাপানি প্রধানমন্ত্রী শিনজো আবে এবং চীনা প্রধানমন্ত্রী লি কেশিয়াং বৈঠকে যোগ দেন। বৈঠক প্রায় বন্ধ হয়ে যায় কারণ আবে কোরীয় উপদ্বীপে জাপানের নৃশংস দখলদারি, বিশেষ করে জাপানি বাহিনী যে কোরীয় নারীদের যৌনদাস করে রেখেছিল সে বিষয় স্বীকার করতে ইতস্তত করছিলেন। তাছাড়া পূর্ব চীন সাগরে এক দ্বীপপুঞ্জ নিয়ে টোকিও বেজিংয়ের মধ্যে আঞ্চলিক বিরোধ নিয়েও তর্ক হয়। প্রেসিডেন্ট পার্ক বলেন, তিনি আবে এবং লি এই প্রতিশ্রুতি করেছেন যে তারা ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার লক্ষ্যে ইতিহাস সরাসরি মোকাবেলা করবেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি রবিবার উজবেকিস্তানের প্রেসিডেন্ট ইসলাম কারিমভের সঙ্গে সাক্ষাৎ করেন। কারিমভের বিরুদ্ধে মানবাধিকারের বিষয়ে সমালোচনা করা হয়ে থাকে। সমরকান্দে দুই নেতা বৈঠক করেন। এছাড়াও মধ্য এশিয়ার 5টি দেশের নেতাদের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী কেরি বৈঠক করেন। তিনি ওই নেতাদের আশ্বাস দেন যে ওয়াশিংটন ওই অঞ্চলের সংশ্লিষ্টতা অব্যাহত রাখবে। ওই অঞ্চলে চরমপন্থীদের হুমকি রয়েছে। পররাষ্ট্র বিভাগের সহকারী মুখপাত্র মার্ক টোনার বলেছেন, অভিন্ন উদ্বেগের বিষয়ে সহিংস চরমপন্থা মোকাবেলা এবং আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা বিষয় নিয়ে কেরি এবং কারিমভ আলোচনা করেন। 77 বছর বয়স্ক উজবেক প্রেসিডেন্ট 1990 সাল থেকে দেশে নেতৃত্ব দিচ্ছেন। কেরি কারিমভকে ধন্যবাদ দেন C5+1-এর প্রথম বৈঠকের আয়োজন করার জন্য। C5+1-এ আছেন যুক্তরাষ্ট্র এবং মধ্য এশিয়ার 5টি প্রজাতন্ত্র, কাজাকস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান এবং উজবেকিস্তান। বিশ্ব সংবাদ আপাতত শেষ হল।
শ্রোতারা, ভয়েস অব আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে প্রচারিত অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 190 মিটার ব্যান্ডে। বাংলাদেশে অতি সম্প্রতি একজন প্রকাশক নিহত হবার পর লেখক, প্রকাশক, ব্লগারদের উপর হামলা নিয়ে দেশে বিদেশে নিন্দা জানানো হচ্ছে। যুক্তরাষ্ট্র এ ধরনের ঘটনাকে কাপুরুষোচিত উল্লেখ করে এ ধরনের ঘটনা প্রত্যাখ্যানকারীদের বাংলাদেশিদের পাশে থাকার ঘোষণা দিয়েছে। বিষয়টি নিয়ে ঢাকা থেকে রিপোর্ট পাঠিয়েছেন মতিউর রহমান চৌধুরী।
লেখক অভিজিৎ রায়ের প্রকাশক ফয়সল আরেফিন দীপনকে কারা হত্যা করেছে, হত্যার কয়েক ঘন্টা পর আল কায়দায় দায় নিয়েছিল। জঙ্গি তৎপরতা পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান সাইট ইন্টেলিজেন্স গ্রুপ ও আল কায়দার দায় স্বীকারের বিষয়টি নিশ্চিত করে, কিন্তু ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলামের দাবির সঙ্গে একমত নন। তার মতে এটা আল কায়দা নয়, আনসারুল্লাহ বাংলা টিম হতে পারে।
সংঘটিত হয়েছে এই ধরনের হত্যাকাণ্ড, বিশেষ করে ব্লগার হত্যা, সেক্ষেত্রে দেখেছি আমরা আনসারুল্লাহ বাংলা টিমের লোকজনই আসলে জড়িত, তাদের অ্যাক্টিভিস্ট জড়িত বা ওই আমব্রেলার লোকজন।
শনিবার প্রায় একই সময় দুটি হামলায় ফয়সল আরেফিন দীপন নিহত হওয়ার পাশাপাশি আরও তিন লেখক প্রকাশক আহত হন। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর, অন্য দুজনের অবস্থা উন্নতির দিকে। এসব হামলার ঘটনা দেশে বিদেশে ব্যাপক প্রতিক্রিয়া হয়েছে। যুক্তরাষ্ট্র এই ঘটনাগুলোকে কাপুরুষোচিত উল্লেখ করে এ ধরনের ঘটনা প্রত্যাখ্যানকারী বাংলাদেশিদের পাশে থাকার ঘোষণা দিয়েছে। ইউরোপীয় ইউনিয়নের তরফে বলা হয়েছে রাজনৈতিক ও ধর্মীয় নেতৃত্বের প্রতিটি পর্যায় থেকে এসব হত্যাকাণ্ডের নিন্দা জানানো উচিত, যাতে পরবর্তী হামলা এড়ানো যায়। জার্মানি এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে এসব ঘটনার তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেওয়ার কথা বলেছে। এসব ঘটনা নিন্দা জানিয়ে অপরাধীদের বিচারের মুখোমুখি করার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এসব হামলাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেছেন দেশকে অস্থিতিশীল করতে এ ধরনের ঘটনা ঘটানো হচ্ছে। নিহত প্রকাশক ফয়সল আরেফিন দীপনের বাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক মনে করেন এ সমস্যা আদর্শগতভাবে ও রাজনৈতিকভাবে মোকাবেলা করতে হবে। বিচার না চাওয়া তার বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, এটা আমি আবেগ থেকে বলিনি, সবার শুভবুদ্ধির উদয় হোক এই তাগিদ থেকেই বলেছি। ওদিকে গণজাগরণ মঞ্চ সরকারকে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে, বলেছে ওই সময়ের মধ্যে প্রকাশকদের উপর হামলাকারীদের গ্রেপ্তার করা না হলে মঙ্গলবার সারাদেশে আধাবেলা হরতাল পালিত হবে। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
সোনিয়া ভার্দানের বয়স 32। তিনি 7 বছর লন্ডনে লেখাপড়া করেছেন এবং আন্তর্জাতিক কনসাল্টিং ফার্মেও চাকরি করেছেন। 2.5 বছর আগে তিনি ভারতের নতুন দিল্লিতে ফিরে গিয়ে অনলাইন ব্যবসা শুরু করেছেন। তিনি বললেন,
I saw the growth of ventures, started my friends. I felt, you know, the economy is opening up. I found access to highly technical, skilled and enterprising people in India to work with and for.
আমার বন্ধুবান্ধব যারা দেশে অনলাইন ব্যবসা শুরু করেছেন তারা বেশ ভালোই করছেন। ভারতে অর্থনৈতিক প্রসার ঘটেছে, আমি অত্যন্ত দক্ষ, উন্নত মানের প্রযুক্তিগত জ্ঞান সম্পন্ন এবং উদ্যোগী সব মানুষের সঙ্গে কাজ করছি, আর প্রয়োজনে উপদেষ্টা এবং পরামর্শকদেরকেও এখানে পাচ্ছি।
ভার্দানের মতে, গত 10 দশকে ভারতীয় হাজার হাজার কম বয়সী পেশাজীবীরা আমেরিকা, ব্রিটেন এবং অন্যান্য দেশ থেকে ভারতে ফিরে গিয়ে বহুজাতিক কোম্পানিতে গুরুত্বপূর্ণ পদে কাজ করছেন অথবা নিজেরাই কোনো কোম্পানি প্রতিষ্ঠা করেছেন। এই প্রজন্মের সঙ্গে আগের প্রজন্মের বিরাট ফারাকটা এখানেই। তারা মনে করতেন পশ্চিমা দেশ মানেই ভালো চাকরি আর সেখানে জীবনযাত্রার মান উন্নত মানের। অনেক অভিবাসী যারা 1980 এবং 1990 দশকে আমেরিকায় এসেছিলেন তাদের অনেকেই বর্তমানে আন্তর্জাতিক এবং বহুজাতিক প্রতিষ্ঠানে উচ্চপদে বহাল রয়েছেন। যেমন অনলাইন গুগল কোম্পানির উচ্চ কর্মকর্তাদের একজন হলেন সুন্দর পিচাই এবং মাইক্রোসফটে কর্মরত রয়েছেন সত্য নাদেল্লা। ইয়াং সার্ভাইভাল কোয়ালিশন সংস্থার একটি গবেষণায় দেখা গিয়েছে যে শিক্ষা, কৃতিত্ব অর্জনের আকাঙ্ক্ষা, উচ্চাভিলাষ ও অন্য পরিবেশের সঙ্গে নিজেকে সহজেই খাপ খাইয়ে নেওয়ার গুণাগুণগুলো ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি। ভারতীয়রা যারা তাদের নিজেদের দেশে সফল তাদের মধ্যেও কিন্তু এই গুণাগুণগুলো দেখা যায়। YSC সংস্থার প্রতিষ্ঠাতাদের একজন গর্নিক বেইনস, তিনি বললেন অনেক প্রতিভাবান এবং দক্ষ লোকজন যারা অর্থনৈতিকভাবে সফল তারা ভারতে এবং অন্যান্য অগ্রসরমান বাজারে সুযোগ সুবিধে খুঁজে নিচ্ছেন এবং এর সদ্ব্যবহারও করছেন। গত এক দশকে ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়েছে গড়ে 7%। মিস্টার বেইনস বললেন,
But increasingly we find in China, in India and in Africa and Latin America increasingly people are thinking
চীন, ভারত, আফ্রিকা এবং ল্যাটিন আমেরিকার অনেক মানুষই মনে করছেন পশ্চিমা দেশগুলোর অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি এখন শ্লথ, ফলে সুযোগ সুবিধাও সেখানে সীমিত। আর সে কারণেই অনেকেই দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে পেশাগত জীবন তৈরির জন্য পরিচিত গণ্ডি ছাড়ার প্রয়োজন নেই, নিজের দেশেই সাফল্য অর্জন করা সম্ভব। উচ্চ প্রযুক্তিতে ভারতীয়দের দক্ষতা থাকার কারণে ওই সব খাতে কর্মক্ষেত্রের বিকাশ ঘটছে।
টিভি মোহনদাস পাই ভারতের প্রযুক্তি কোম্পানি ইনফোসিস সংস্থার সাবেক নির্বাহী কর্মকর্তাদের একজন। তিনি বললেন, ভারতে ব্যবসা বাণিজ্যে চমৎকার সব নতুন মাত্রা যোগ হয়েছে। টিভি মোহনদাস পাই বললেন,
এভরি ইয়ার নাও উই আর 3,500 to 4,000 স্টার্টআপস কামিং আপ ইন ইন্ডিয়া।
বর্তমানে ভারতে প্রতি বছর 3,500 থেকে 4,000 নতুন কোম্পানি প্রতিষ্ঠা হচ্ছে। ভেবে দেখুন, আগামী 10 বছরে এর সংখ্যা 1,00,000তে পৌঁছবে আর ওই কোম্পানিগুলোর মূল্য দাঁড়াবে $500 trillion আর কর্মসংস্থান ঘটবে 30 থেকে 35 লক্ষ মানুষের।
গত বছর ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড সার্ভিস কোম্পানি আয় করেছে $100 কোটি ওপরে। তাদের 3টি প্রতিষ্ঠান অনলাইনে এবং টেলিফোনের মাধ্যমেই ব্যবসা করেছে। ওই সংস্থার কর্মকর্তা সঙ্গীতা গুপ্তা বললেন,
So clearly I think people are recognizing that you can build more successful technology new age companies out of India also.
মানুষ এখন বিশ্বাস করতে পারে যে আমরা আরো সফল হতে পারি, ভারতে নতুন নতুন কোম্পানি তৈরি হতে পারে এবং সেগুলো সফলও হতে পারে। ভারতকে নতুন রোল মডেল হিসেবে বিবেচনা করার সময় এসেছে এখন।
ভার্দানো মনে করেন যে তার অনলাইন ব্যবসা সংস্থা শুভপূজা.কমও সাফল্যের শীর্ষে পৌঁছবে। ভার্দান বললেন,
You know, it hasn't been easy. It has been, a lot of ups and downs. There's still a long way to go. Lots to be done, but I'm way more than happy.
এটা করা খুব একটা সহজ ছিল না। ব্যবসায় প্রচুর লাভ, ক্ষতি বা ওঠানামা হয়। এখনো অনেক দূর পথ যেতে হবে, অনেক কিছুই করতে হবে। তবে আমি কিন্তু খুব খুশি। এটা স্পষ্ট যে বন্ধুবান্ধব, পরিবারের অনেকের অবদান রয়েছে। এরাই তো সহযোগিতা দিচ্ছে।
পর্যবেক্ষকদের মতে, ভারতীয় তরুণরা মেধার বিকাশে, উচ্চশিক্ষা গ্রহণের জন্য বিদেশে লেখাপড়া করতে যাবেন, কিন্তু তারা ঠিকই দেশে ফিরে এসে উল্লেখযোগ্য ভূমিকাও রাখবেন।
বিভিন্ন বহুজাতিক কোম্পানিতে ভারতীয়দের সাফল্য এবং এ সম্পর্কে ভারতের বর্তমান তরুণ প্রজন্মের ভাবনা নিয়ে তাহিরা কিবরিয়ার রিপোর্টটি শুনলেন। এবারে রয়েছে ভয়েস অব আমেরিকা এবং ঢাকা রিপোর্টিং সেন্টারের যৌথ প্রযোজনায় নির্মিত একটি প্রতিবেদন। ঢাকা রিপোর্টিং সেন্টার থেকে সেটি পরিবেশন করছেন আঙ্গুর নাহার মন্টি।
শিক্ষাক্ষেত্রে গত কয়েক দশকে বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি করেছে। প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক করার কারণে বর্তমানে স্কুলে যায় না এমন শিশুর সংখ্যা খুবই কম। সরকারি বেসরকারি উদ্যোগে শ্রমজীবী শিশুদের জন্যও শিক্ষার ব্যবস্থা রয়েছে। তবে প্রাথমিক শিক্ষা শেষ করার পরও যখন শিশুরা নিজের ক্লাসের বইটি পড়তে পারে না, তখন শিক্ষা ব্যবস্থার একটি হতাশাজনক চিত্রই প্রকাশ পায়। এ প্রসঙ্গে USAID বাংলাদেশের অফিস অব পপুলেশন হেলথ অ্যান্ড নিউট্রিশন বিভাগের এডুকেশন টিম লিডার মোহাম্মদ শহীদুল ইসলাম বলেন,
বাংলাদেশের শিক্ষার সামগ্রিক অবস্থার যে সংখ্যানুপাতিক দিকটা অনেক আশাব্যঞ্জক। গুণগত দিক সারা পৃথিবীতে যেরকম পরিবর্তনশীল, আমাদেরও সেরকম পরিবর্তনশীল। অনেক আশার ব্যাপার এখানে আছে, আবার হতাশার ব্যাপারও এখানে আছে। প্রাথমিক শিক্ষায় শতকরা প্রায় 70%-এরও বেশি শিক্ষার্থী পাশ করে বের হচ্ছে, কিন্তু আপনি যখন ওর নিজের ক্লাসেরই একটা বই ওকে পড়তে দিবেন, এটা পড়তে পারছে না। তো এটা একটা অনেক বড় হতাশার জায়গা।
স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, 5টি বছর ধরে কোমলমতি শিশুরা কি শিখল আর শিক্ষকরাই বা কি শেখালেন? আসলে ফাঁকটি কোথায় আর এ থেকে উত্তরণের পথই বা কি? এ ব্যাপারে শহীদুল ইসলামের অভিমত।
শিক্ষার মান উন্নয়নের ক্ষেত্রে শিক্ষকদের প্রশিক্ষণ জরুরি, এটা নিয়ে কোনো বিতর্কের অবকাশ নাই। সারা পৃথিবীতে ধরেন সবচেয়ে ভালো যে বা সবচেয়ে ভালো মানের শিক্ষা যে দেশে দেওয়া হয় সেই দেশেরও শিক্ষকদের প্রশিক্ষণের দরকার আছে। এখন বিষয় হচ্ছে যে আপনি আসলে কি প্রশিক্ষণ দিচ্ছেন, কাকে দিচ্ছেন, এবং আপনার দেয়া প্রশিক্ষণ শ্রেণীকক্ষে বাস্তবায়ন হচ্ছে কিনা ওই প্রশিক্ষিত শিক্ষকের দ্বারা, সেটা একটা বড় প্রশ্ন। এবং সেটা কিভাবে বাস্তবায়ন হচ্ছে, আপনি এখন বলে দিলেন প্রশিক্ষণের মাধ্যমে যে শিশুদেরকে এই নির্দিষ্ট পদ্ধতিতে পড়াইতে হবে। এখন ওই নির্দিষ্ট পদ্ধতিতে পড়াইতে গেলে 30 জন শিক্ষার্থীর একটা শ্রেণীকক্ষে ওই পদ্ধতিতে পড়াইতে গেলে যদি আপনার 45 মিনিট সময় লাগে, কিন্তু আপনার বর্তমানে যে রুটিন আছে তাতে যদি 30 মিনিট দেয়া থাকে, তাহলে ইউ হ্যাভ টু ডু সামথিং, মানে আপনাকে ওই বিষয়টা নিয়ে কিছু করা লাগবে। তারপরে এই 15 মিনিট অতিরিক্ত যে লাগবে সেই 15 মিনিটের সংস্থান তো করা লাগবে। এখন এটা তো খুবই একটা স্পর্শকাতর বিষয়। আপনি যদি শিক্ষকদেরকে এই 15 মিনিট বেশি পড়াইতে বলেন, তার মানে 6টা 5টা ক্লাসে যদি একজন শিক্ষক নেয় তাহলে তাকে 75 মিনিট অতিরিক্ত পড়াইতে হবে, তার মানে তার কর্মঘণ্টা 75 মিনিট বেড়ে গেল। এখন আমাদের যে বর্তমান যে নিয়ম আছে তাতে যত কর্মঘণ্টা একজন শিক্ষক শ্রেণীকক্ষে পাঠদান করার কথা সেটাই দিচ্ছে না, অতিরিক্ত 75 মিনিট আপনি কিভাবে দিবেন?
প্রাথমিক শিক্ষাই জীবন ও মানুষ গঠনের ভিত্তি, আর আজকে শিশুরাই আগামী দিনের দেশ পরিচালক। শিশুদের শিক্ষার প্রাথমিক পর্যায়ে ভিত্তি মজবুত না হলে ভবিষ্যতে দেশ উন্নয়নের গতি হারাবে। তাই প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নের পাশাপাশি শিক্ষকদের যথোপযুক্ত প্রশিক্ষণ ও সেই প্রশিক্ষণ কাজে লাগানোর বাস্তবমুখী পদক্ষেপ নেয়ার বিকল্প নেই। আঙ্গুর নাহার মন্টি, ঢাকা রিপোর্টিং সেন্টার, সহযোগিতায় USAID ও ভয়েস অব আমেরিকা।
Welcome to English in a Minute.
না, ঠিক এক মিনিটে নয়, মাত্র কয়েক মিনিটে ইংরেজি শেখার এই আয়োজনে আপনাদের স্বাগতম।
আর এই অনুষ্ঠান রেডিওতে শুনবেন, ওয়েবসাইটে দেখবেন প্রতি মঙ্গলবার।
এবারে সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র প্রশাসনের দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয়েছে।
কুর্দিস্তান আঞ্চলিক সরকারের অনুরোধে এবং যুক্তরাষ্ট্র বিশেষ বাহিনীর সহায়তায় পেশমার্গা যোদ্ধারা ইরাকের হাভিজা শহরের কাছে আইজেলদের বন্দি শিবিরে হামলা চালিয়ে অন্তত 70 জন বন্দীকে মুক্ত করেছে। জানা গিয়েছে যে বন্দীদের মধ্যে 20 জনের বেশি ইরাকি নিরাপত্তা বাহিনীর সদস্য ছিলেন। বন্দীদের অবশ্যম্ভাবে প্রাণদণ্ডের খবর পেয়ে এই অভিযানের পরিকল্পনা নেওয়া হয়। এই উদ্ধার মিশনে 4 জন পেশমার্গা যোদ্ধা আহত হন। পেশমার্গা যোদ্ধাদের সহায়তা প্রদানকারী যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনীর একজন সদস্য আইজেলদের ভারী গোলাগুলিতে প্রথমে আহত হন এবং পরবর্তীতে তার মৃত্যু হয়। 2011 সালের পর তিনি হচ্ছেন প্রথম যুক্তরাষ্ট্রের সেনা যাকে প্রাণ দিতে হল। সংবাদ অবহিতকরণে যুক্তরাষ্ট্র প্রতিরক্ষামন্ত্রী অ্যাশটন কার্টার সার্ভিসম্যান মাস্টার সার্জন জোশুয়া উইলার সম্পর্কে বলেন তাঁর কথায়, সহযোগীদের জন্য এই সাহসী আমেরিকান সেনা সদস্যের আত্মত্যাগ ও সিদ্ধান্তমূলক পদক্ষেপ মনে করিয়ে দেয় যে কতটুকু ঝুঁকি কোয়ালিশন বাহিনীর সদস্যদের মোকাবেলা করতে হয় এবং পৈশাচিক শত্রুর বিরুদ্ধে লড়াইয়ে স্থানীয় বাহিনীকে তারা কতটা গুরুত্বপূর্ণ সহায়তা দিয়ে থাকেন। হাভিজার কাছে বন্দী শিবিরের হামলায় কয়েক ডজন আইজেল যোদ্ধা নিহত হয় এবং পেশমার্গা বাহিনী 5 জন আইজেল সন্ত্রাসীকে আটক করে। এছাড়াও গুরুত্বপূর্ণ গোয়েন্দা তথ্যাদি তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে। প্রতিরক্ষামন্ত্রী অ্যাশটন কার্টার অপারেশন ইনহেরেন্ট রিজলভের অংশ হিসেবে এই অভিযানের অনুমোদন দেন, যে অভিযানে কুর্দি পেশমার্গা বাহিনী সহ ইরাকি নিরাপত্তা বাহিনীর সহায়তায় আইজেল জঙ্গিদের পরাস্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছিল। মিস্টার কার্টার বলেন তাঁর কথায়, স্পষ্টতই নৃশংসভাবে হত্যা করা হবে এমন জীবন বাঁচানোর আমাদের মূল লক্ষ্য ছিল, তবে বীর পেশমার্গা অংশীদারদের সহায়তা প্রদান, যারা অভিযানে নিপুণ সাহসিকতা দেখিয়েছেন, তাও ছিল যথার্থ। অভিযান শেষে আমাদের দখলে এসেছে কিছু মূল্যবান তথ্যাদি। প্রতিরক্ষামন্ত্রী কার্টার বলেন, আইজেল জঙ্গিদের বিরুদ্ধে অভিযানে আমাদের থাকবে তীক্ষ্ণ এবং সজাগ দৃষ্টি। হাভিজা বন্দী শিবির বিষয়ে মিস্টার কার্টার বলেন, যুক্তরাষ্ট্র বিশেষ বাহিনীর সহায়তায় আমাদের অংশীদার বাহিনীর গণহত্যা এড়ানো সম্ভবপর হয়েছে এবং তাদেরকে আমরা চূড়ান্ত পরাজয়ের একটা বার্তা দিতে পেরেছি।
শুনছিলেন সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র প্রশাসনের দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয়েছে। এবারে সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ পড়ছেন শগুফতা নাসরিন কুইন।
রবিবার মোগাদিশুতে একটি হোটেলে মারাত্মক আক্রমণের দায় স্বীকার করেছে সোমালি চরমপন্থী গ্রুপ আল শাবাব। ওই আক্রমণে অন্তত 11 জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে আছেন হোটেলের মালিক, একজন সামরিক কমান্ডার এবং একজন সাংবাদিক। সোমালি নিরাপত্তা বিষয়ক মন্ত্রী আব্দুর রিজাক ওমর মোহাম্মদ ভয়েস অফ আমেরিকাকে বলেছেন যে 5-6 জন আল শাবাব আক্রমণকারী 2টি গাড়ি বোমা ব্যবহার করে সোমালিয়ার রাজধানীতে সাহাফি হোটেলের হামলায়। তিনি বলেন নিরাপত্তা বাহিনী সব কজন হামলাকারীকে হত্যা করেছে। কর্তৃপক্ষ বলেছে ভবনের প্রবেশপথে খুব ভোরে চরমপন্থীরা গাড়ি বোমা বিস্ফোরিত করে, তারপরেই বন্দুকধারীরা হোটেলে ঢুকে যায়। সরকারি কর্মকর্তারা এবং ব্যবসা মহলের নির্বাহী কর্মকর্তারা ওই হোটেলে সবসময় যাতায়াত করেন। প্রত্যক্ষদর্শীরা হোটেলের ভেতরে গুলি চালনার শব্দ শুনেছে। তুরস্কের ভোটাররা রবিবার 5 মাসে এই দ্বিতীয়বারের মতো নতুন সংসদীয় নির্বাচনে ভোট দিতে যাচ্ছেন। দেশের ক্ষমতাসীন দল সংখ্যাগরিষ্ঠতা ফিরে পাবে কিনা সেটা দেখা যাবে এই নির্বাচনে। প্রেসিডেন্ট রেচেপ তাইয়েপ এরদোয়ান নতুন নির্বাচনের ডাক দেন যখন তার জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি AKP 13 বছরে এই প্রথম জাতীয় পরিষদে সংখ্যাগরিষ্ঠতা হারায় এবং প্রধানমন্ত্রী আহমেদ দাভুটোগলু সংসদে 3 বিরোধী দলের কোনোটার সঙ্গে নির্বাহী জোট গঠন করতে ব্যর্থ হয়। দুর্বল অর্থনীতি, সরকার ও কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি PKK এর মধ্যে সহিংসতা এবং সন্ত্রাসী আক্রমণের মাঝে এই পুনর্ভোট গ্রহণ হচ্ছে। শনিবার মিশরের সাইনাই উপদ্বীপে যে রুশ বিমান বিধ্বস্ত হয় তাতে 224 জন প্রাণ হারায়। রাশিয়া রবিবার জাতীয় শোক দিবস পালন করছে। মেট্রোজেট চার্টার ফ্লাইটে প্রায় সকল যাত্রী ছিলেন রুশ পর্যটক। তারা মিশরের বিনোদনের শহর শার্ম আল শেখ থেকে সেন্ট পিটার্সবার্গে ফিরে যাচ্ছিলেন যখন যারা মারা গেছেন তাদের মধ্যে 3 জন ইউক্রেনের নাগরিক ছিলেন। জরুরি বিক্ষেপের কর্মীরা অন্তত 129 জনের দেহ পেয়েছে। উদ্ধারকর্মীরা বিমানের 2টি ব্ল্যাক বক্সও পেয়েছে। ওই ব্ল্যাক বক্সগুলোতে বিমানের ফ্লাইটের তথ্য এবং বৈমানিকদের কথোপকথন রেকর্ড করা থাকে। মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাতাহ আল সিসি রবিবার বলেছেন তদন্ত সম্পন্ন করতে কয়েক মাস সময় লাগবে। দক্ষিণ কোরিয়া, চীন এবং জাপানের নেতারা তাদের বার্ষিক ত্রিপক্ষীয় শীর্ষ সম্মেলন আবার শুরু করতে সম্মত হয়েছেন। কয়েক দশক ধরে তাদের মধ্যে যে বিরোধ চলছে তা উপেক্ষা করেই তারা শীর্ষ সম্মেলন করছেন। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক গোয়ানহোন 2012 সালের পর এই প্রথম রবিবার সোলে বৈঠকের আয়োজন করেন। জাপানি প্রধানমন্ত্রী শিনজো আবে এবং চীনা প্রধানমন্ত্রী লি কে শিয়াং বৈঠকে যোগ দেন। বৈঠক প্রায় বন্ধ হয়ে যায় কারণ আবে কোরীয় উপদ্বীপে জাপানের নৃশংস দখলদারি, বিশেষ করে জাপানি বাহিনী যে কোরীয় নারীদের যৌন দাস করে রেখেছিল সে বিষয় স্বীকার করতে ইতস্তত করছিলেন। তাছাড়া পূর্ব চীন সাগরে এক দ্বীপপুঞ্জে নিয়ে টোকিও বেজিং এর মধ্যে আঞ্চলিক বিরোধ নিয়েও তর্ক হয়। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি রবিবার উজবেকিস্তানের প্রেসিডেন্ট ইসলাম কারিমভের সঙ্গে সাক্ষাৎ করেন। কারিমভের বিরুদ্ধে মানবাধিকার বিষয়ক সমালোচনা করা হয়ে থাকে। সামারকান্দে দুই নেতা বৈঠক করেন। এছাড়াও মধ্য এশিয়ার 5টি দেশের নেতাদের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী কেরি বৈঠক করেন। তিনি ওই নেতাদের আশ্বাস দেন যে ওয়াশিংটন ওই অঞ্চলের সংশ্লিষ্টতা অব্যাহত রাখবে। ওই অঞ্চলে চরমপন্থীদের হুমকি রয়েছে। পররাষ্ট্র বিভাগের সহকারী মুখপাত্র মার্ক টোনার বলেছেন অভিন্ন উদ্বেগের বিষয় সহিংস চরমপন্থা মোকাবেলা এবং আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা বিষয় নিয়ে কেরি এবং কারিমভ আলোচনা করেন।
আজকের অনুষ্ঠানটি প্রযোজনা করলেন সরকার কবিরুদ্দিন। প্রকৌশলীর ভূমিকায় ছিলেন জুবের আত্তায়েব। যারা এতক্ষণ আমাদের এই অনুষ্ঠান শুনলেন তাদের সবাইকে ধন্যবাদ। আর আগামীকাল আমাদের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে ভয়েস অব আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে বিদায় চাইছি। আমি আহসানুল হক। সবাই নিরাপদে থাকুন। শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.